বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দর্শক দেখছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী, যে যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন প্রথমে কিছু ভালো নিয়ত করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যা আলোচনা হবে এর মধ্যে যা শিক্ষণীয় বিষয় থাকবে ইনশাআল্লাহ এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 500 বার দরুদে পাক পাঠ করবে তার থেকে দারিদ্রতা বা অভাব দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামে 4টি সেগমেন্ট থাকে। একটি হচ্ছে আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী, এবং দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপ, এবং তৃতীয়টি হচ্ছে কিতাবের বিবরণী, এবং লাস্টটি হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক আজকে যে নবীর ব্যাপারে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালাম। পূর্বের অনুষ্ঠানে আমরা ইসহাক নবীর ব্যাপারে শুনেছি। ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালাম হচ্ছেন ইসহাক আলাইহি সালাতু ওয়াসালামের সন্তান। মায়ের নাম রিফকা বিনতে বতওয়াবিল। হযরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালামের মা যখন গর্ভবতী হন তখন দুটি যমজ সন্তান জন্ম দেন, একজন হলো আইস আর দ্বিতীয়জন হচ্ছে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালাম। ইমাম সুদ্দীর রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আইস মায়ের গর্ভে কথা বলতো, অর্থাৎ যখন মায়ের গর্ভে ছিল তখন কথা বলতো। মা শুনে তা ইসহাক আলাইহি সালাতু ওয়াসালাম অর্থাৎ আপন স্বামীকে বললেন, ইসহাক আলাইহি সালাতু ওয়াসালাম স্ত্রীকে বললেন, তুমি যদি কথা বলতে শুনো দ্বিতীয়বার যখন কথা বলতে শুনবে তবে আমাকে জানাবে। যখন স্ত্রী শুনলেন তখন স্বামীকে জানালেন। হযরত ইসহাক আলাইহি সালাতু ওয়াসালাম স্ত্রীর পেটে কান লাগিয়ে দিলে শুনতে পেলেন যে আইস ইয়াকুবকে বলল, আল্লাহর শপথ যদি তুমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আমার আগে বেরিয়ে যাও তবে আমি আমার মায়ের পেট নষ্ট করে দেব এবং তোমাকেও হত্যা করব। তখন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, হে মোবারক পুত্র, তোমার মায়ের হকের প্রতি খেয়াল রাখো, তুমি যে এই সকল কিছু বলছো অন্তত তোমার মায়ের যে একটা হক আছে সন্তানের প্রতি এটার প্রতি খেয়াল রাখো, তোমার মায়ের পেট নষ্ট করো না এবং তোমার ভাইকেও হত্যা করো না। মা যখন সন্তান প্রসব করতে লাগলেন তখন আইস ইয়াকুবের আগে অগ্রগামী হলো, অর্থাৎ আইস পৃথিবীতে আগে আসলো আর ইয়াকুব আসলো পরে। এই কারণে আইসকে আইস করে নামকরণ করা হয়, অর্থাৎ অবাধ্য, যেহেতু তিনি অবাধ্য হয়ে ইয়াকুবের আগে বেরিয়ে আসলেন, অথচ ইয়াকুব ছিলেন আইসের বড়। গর্বে আইসের পূর্বেই ইয়াকুব এসেছিল, আর ইয়াকুব অর্থ পিছিয়ে আসা। যেহেতু বয়সে বড় হয়ে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে আইসের পরে এসেছে তাই তার নামকরণ করা হয় ইয়াকুব। তারা দুভাই যখন বড় হলো তখন পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালাম আইসকে বেশি ভালোবাসতেন, আর মাতা রিফকা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামকে বেশি ভালোবাসতেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালামের বৃদ্ধাকালে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, আইস শিকার করত আর মা বাবাকে খাওয়াতো। একদিন পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালামের প্রিয় পুত্র আইসকে বললেন, হে আইস, আল্লাহর রাস্তায় ভালো একটা দুম্বা কুরবানি করে এর মাংস ভুনা করে কাবাব বানিয়ে আমার জন্য নিয়ে আসো, আমি তা খেয়ে তোমার জন্য দোয়া করব। আল্লাহ চাইতো এই দোয়া তোমার অনেক উপকারে আসবে, বাবা ছেলেকে বলছে, আর দোয়ার সময় তুমি তোমার হাত আমার হাতে রাখবে। এ কথা তাদের মা রিফকা শুনে ফেললেন। তখন তাড়াতাড়ি মা তার প্রিয় সন্তান ইয়াকুবকে বললেন, তুমি দ্রুত একটি দুম্বা ভুনা করে কাবাব বানিয়ে এনে তোমার পিতাকে খেতে দাও, আর পশমী কাপড় পরিধান করে আসো। কারণ আইসের শরীরে বেশি পরিমাণে লোম ছিল, কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের তা ছিল না। এতে করে ইসহাক আলাইহিসসালাম হাত ধরলেও বুঝতে পারবে না যে ইনি ইয়াকুব আলাইহিসসালাম, বরং ইয়াকুবকে আইস মনে করে বিশেষ দোয়াটি করবেন। মায়ের কথা মতে ইয়াকুব আলাইহিসসালাম দ্রুত দুম্বা ভুনা করে এবং পশমী কাপড় পরিধান করে পিতার নিকট নিয়ে আসলেন। পিতা তা খেলেন আর বললেন, হে আমার পুত্র, তুমি সামনে এসো। তিনি মনে করেছিলেন এটা আইস। আর হযরত ইয়াকুব আলাইহিসসালাম সামনে আসলে পিতা তাকে স্পর্শ করে বললেন, হাতের স্পর্শ তো মনে হচ্ছে আইস, কিন্তু ঘ্রাণে মনে হচ্ছে ইয়াকুব। পিতা বলতেছে, হাত ধরে মনে হচ্ছে আইস যেহেতু উনি পশমী কাপড় পরিধান করেছে, কিন্তু ঘ্রাণে মনে হচ্ছে এটি ইয়াকুব, যেহেতু পিতাও তো একজন নবী, ছেলেও নবী। তখন স্ত্রী বললেন, এ আপনার ছেলে আইস, আপনি তার জন্য দোয়া করুন। তখন ইয়াকুব আলাইহিসসালামের পিতা ইসহাক আলাইহিসসালাম হাতে হাত রাখলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এর সন্তানদের মধ্যে নবী ও বাদশাহি দান করুন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম দোয়া নিয়ে ধন্য হয়ে চলে গেলেন। আইস দুম্বা ভুনা করে পিতার সামনে পেশ করলেন। পিতা বললেন, কে তুমি? তিনি বললেন, আমি আপনার সন্তান আইস। তখন পিতা বললেন, হে পুত্র, দোয়া তো তোমার পূর্বে তোমার ভাই ইয়াকুব নিয়ে গেছে এবং সে সফলকাম হয়ে গেছে। তখন আইস রাগান্বিত হলেন আর বললেন, আমি অবশ্যই ইয়াকুবকে হত্যা করব। ভাইকে হত্যা করার জন্য মন স্থির করছে। তখন পিতা বললেন, হে আমার প্রিয় পুত্র, রাগ করিও না, আমার কাছে তোমার জন্য একটি দোয়া আছে। অতঃপর তিনি হাত তুলে দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, তার বংশধর বালু পাথর পরিমাণ বাড়িয়ে দিন, বালু আর পাথর যে পরিমাণে আছে তা পরিমাণ বাড়িয়ে দিন, ফলে তার ঔলাদ ও বংশধর অনেক বেশি হয়েছিল। পশ্চিমা দেশে ইস্কান্দরিয়ার তার বংশধর বিস্তার লাভ করেছিল। আইস ছিলেন হলুদ বর্ণের, এ কারণে তার বংশধরকে বনি আসফার বলা হয়। তার এক ছেলের নাম ছিল রোম, বর্তমান রোম শহর যেটি তার সেই ছেলের নামেই প্রসিদ্ধ হয়েছে। এরপর হযরত ইসহাক আলাইহিসসালাম 160 বছর বয়সে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে পর্দা করলেন, এবং নিজের মা সারা রদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই ওনাকে কবরস্থ করা হয়েছে। কৌশলে হযরত ইয়াকুব আলাইহিসসালামের পিতার দোয়া নেয়াতে আইস তার প্রতি বিদ্বেষভাব পোষণ করতেন, অর্থাৎ ওই যে একটা রাগ তার মনের মধ্যে সবসময় কাজ করতো যে সে কেন এমন করেছিল, আর জন্ম থেকেই তো তার প্রতি একটা রাগ ছিলই। তাছাড়া তিনি যখন ইয়াকুব আলাইহিসসালামকে হত্যার হুমকিও দিয়েছিলেন, তাই মা সর্বদাই ইয়াকুবকে নিয়ে ভয় করতেন, যে রিফকা যেটা ইয়াকুব আলাইহিসসালামের মা ছিল। তাই মা ইয়াকুবকে বলেছিলেন, তুমি নজরানে অর্থাৎ সিরিয়ায় তোমার মামা লাবানের কাছে চলে যাও, তোমার মামার কাছে চলে যাও, তিনি ধনাঢ্য আর সেখানকার সর্দার, তুমি তোমার পিতার ওসিয়ত মতে সেখানে চলে যাও, তার মেয়েকে বিবাহ করো। তখন ইয়াকুব আলাইহিসসালাম রাতের বেলায় কেনআন ত্যাগ করে সিরিয়ার দিকে রওনা হন। অনেকের মতে তার ইসরায়েল নামকরণের কারণ এটি, অর্থ ইসরা অর্থ ভ্রমণ করা, আর লাইল অর্থ রাতে, এভাবেই তার নামকরণটি করা হয়। তো এইভাবে তিনি সেখানে চলে গেলেন, এরপর এক সময় সেখানে ওনার বিবাহ হয়। এভাবে ওনার যে জীবন বৃত্তান্ত এটা আমরা দেখতে পাই। তো এখান থেকে একটি জিনিস যেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আল্লাহ তাআলার যেটা হুকুম সেটা হবেই, এটার উপর আমাদের আস্থা রাখা চাই। আল্লাহ তাআলা যখন যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ তাআলা যখন যার মাধ্যমে যেটা করান সেটা ভালোর জন্যই করান। এজন্য ভাইদের মধ্যে বিদ্বেষ না রাখা চাই। এক ভাই যদি কোনো একটা কাজ করেও নেয়, সেটা জের করে, সেটাকে জিদ ধরে আমরা যাতে প্রতিশোধ মনা কোনো মনোভাব না রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সর্বশেষে আমি ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান যেগুলো ছিল সেগুলোর নাম আমি আপনাদের সামনে পেশ করছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের প্রথম স্ত্রী ছিল লাইয়া বিনতে লাবান, ওই যে বলেছিলাম মামাতো বোনকে উনি বিবাহ করেছিলেন। ওখান থেকে মোট 6 জন সন্তান হয়েছিল। 1, রুবিল, শামউন, লাভি, ইয়াহুদা, আইসাখার, জাবলুন। এরপর দ্বিতীয় স্ত্রী ছিল রাহিল, এর থেকে 2 জন সন্তান, ইউসুফ আলাইহিস সালাতু সালাম, এরপর বিন ইয়ামিন। তার মানে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাতু সালাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের বংশধর। রাহিল কর্তৃক প্রদত্ত দাসী বালহা থেকে 2 জন হয়েছিল, দান, নিফতালি। এরপর লাইয়া কর্তৃক প্রদত্ত দাসী থেকে আবার 2 জন, জুলফা থেকে 2 জন হয়েছিল, জাদ আর ইসাখার। তো এটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সন্তানের তালিকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর নবীদের জীবনী অধ্যয়ন করে সেখান থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। দর্শক, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী, আসুন সবে জানি জানি।
আজকে আমরা জানবো হাউ টু মেক ইউর ডায়েট হেলদিয়ার, আমাদের খাবারকে কীভাবে হেলদিয়ার করব সে সম্পর্কে ইনশাআল্লাহ আজাবাজাল, বা আমাদের দৈহিক গঠনকে কীভাবে আমরা হেলদিয়ার করব সে সম্পর্কে জানব। বলা হয়ে থাকে যারা স্পিডে খানা খায় বা যারা স্পিডে খাবার খেতে পছন্দ করে, খুব তাড়াহুড়া করে তাড়াহুড়া করে, তাহলে হচ্ছে তারা মোটা হওয়ার সম্ভাবনা প্রায় 115% বেশি, তারা 115% বেশি পরিমাণে মোটা হয়ে যায় অন্যদের তুলনায়। তো এই জন্য আমাদের উচিত যে আস্তে আস্তে খাওয়া। অনেকের আছে কিন্তু অভ্যাস যে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলা, একটু তাড়াহুড়া করে, মানে 1-2 মিনিটের মধ্যে খাবারকে সাবার করে ফেলা। আচ্ছা, যদি আমরা আমাদের ডায়েটকে হেলদিয়ার করতে চাই তাহলে হোল গ্রেন যেগুলো আছে এগুলোকে ইউজ করতে হবে, যেমন আটা, গম, যব, এগুলো ইউজ যদি আমরা করি ইনশাআল্লাহ আজাবাজাল আমরা আমাদের ডায়েটকে হেলদিয়ার করতে পারবো। এরপর বলা হচ্ছে ডেইলি দইয়ের ইউজ করা, ডেইলি যদি আমরা পারি তাহলে দই ইউজ করব, যদি ডেইলি না পারি তাহলে সপ্তাহে কোনো না কোনো খাবারের মাধ্যমে বা এমনিতে আমরা যদি দইকে ইউজ করি তাহলে ইয়োগার্ট যেটাকে বলা হয় আমরা যদি এটাকে ইউজ করি তাহলে ইনশাআল্লাহ আজাবাজাল আমরা আমাদের ডায়েটকে হেলদিয়ার করতে পারবো। এরপর এই দইয়ের কিন্তু অনেক উপকারিতা আছে, অনেকগুলো উপকারিতার মাঝে একটি উপকারিতা হচ্ছে এই দই আপনার পেটের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলোকে সতেজ করবে। কোন ব্যাকটেরিয়া? যে ব্যাকটেরিয়াগুলো আপনার ডাইজেস্টের মধ্যে কাজ করে, বা যে ব্যাকটেরিয়াগুলো আপনার হজম প্রক্রিয়াকে আপনার ভালো রাখে, ওই ব্যাকটেরিয়াগুলোকে অ্যাক্টিভ করবে এই দই। আচ্ছা, এরপর বলা হচ্ছে প্রোটিনস, দ্য কিং অফ নিউট্রিয়েন্ট। প্রোটিন যদি আমরা বেশি পরিমাণে ইউজ করি তাহলে আমাদের কিন্তু ডায়েটটা হেলদিয়ার হবে, আমাদের শরীর কিন্তু ভালো থাকবে প্রোটিনের পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিই। প্রোটিন আমরা কোত্থেকে পাবো? আমরা ডিম থেকে প্রোটিন পেতে পারি, আমরা দুধ থেকে প্রোটিন পেতে পারি, মাংস থেকে পেতে পারি, চিকেন থেকে পেতে পারি, বাদাম থেকে আমরা প্রোটিন পেতে পারি। তো যে খাবারেরগুলোর মধ্যে প্রোটিন পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। মনে রাখবেন একজন পুরুষের কিন্তু 56 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় আর একজন মহিলার 46 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। তো আমরা যদি প্রোটিনের ইউসেজটা কমিয়ে দেই তাহলে কিন্তু আমাদের শরীরের গঠন খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা হেলদিয়ার হবে না। এরপর মনে রাখবেন গরম গরম খাবার আমরা কখনোই গ্রহণ করব না, গরম খাবার গ্রহণের কিন্তু অনেক ক্ষতি আছে। আমরা কিন্তু অনেকে সাহসিকতা দেখাতে গিয়ে কিন্তু গরম গরম খাবার মুখে দিয়ে ফেলি, কিন্তু এর কিন্তু অনেক ক্ষতি আছে। গরম খাবার গ্রহণের কারণে আপনার বমি হতে পারে, কণ্ঠনালী পর্যন্ত আবার খাবার সেটি চলে আসতে পারে। এরপর আপনার গরম খেলে তো আপনি স্বাদও অনুভব করতে পারবেন না, এরপর বার্নিংয়ের একটা ইস্যু আছে, আপনার মুখ পুড়ে যেতে পারে, হাত পুড়ে যেতে পারে। এছাড়া কিতাবের মধ্যেও এসেছে যে গরম খাবার যদি আমরা গ্রহণ করি এর মধ্যে কিন্তু কোনো বরকত থাকে না, এজন্য গরম খাবারকে ঠান্ডা করে খেতে বলা হয়েছে যাতে করে এর যে পরিপূর্ণ বরকত আছে সেটা আমরা লুটে নিতে পারি। দেখুন কিতাবের মধ্যে, এবং এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রায় 1400 বছর আগে, আর আমরা এখন এসে সেটা রিসার্চ করে বলছি। তো এই জন্য মনে রাখবেন যে ইসলামিক যে বিষয়গুলো আছে, ইসলামিক যে দিক নির্দেশনাগুলো আছে এগুলো আমাদের মেনটেন করা উচিত, মানা উচিত, যাতে করে আমরা এ থেকে উপকারিতা, আসলে ইসলামের প্রত্যেকটা বিষয়ের মধ্যেই উপকারিতা আছে, ক্ষতি কিন্তু কোনোটার মধ্যেই নেই। তো আমাদের উচিত যে আমরা যে দিক নির্দেশনাগুলো আমরা শুনেছি এর উপর যাতে আমরা আমল করে আমাদের ডায়েটকে হেলদি রাখি এবং নিজের শরীরকে ফিট রাখি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী।
বিশেষ কিছু তথ্যাবলী, আসুন সবে জানি জানি।
আজকে আমার সামনে খুবই সুন্দর এবং খুবই একজন মহান ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এমন একটি কিতাব আমার সামনে আছে, আর সেটি হচ্ছে ফয়জানে রবিউস সানি, যে মাসটাকে আমরা চিনি সবাই আমার বড় পীর গৌসে আজম, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনাকে ঘিরে এই মাসটাকে আমরা চিনি। তো এই সুন্দর কিতাবটি নীল রঙের মোড়লে আবৃত যে কিতাব সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই কিতাবটি উপস্থাপনা করেছে আমাদের অনুবাদ বিভাগ দাওয়াত ইসলামীর এবং এটাকে প্রকাশ করেছে আমাদের মাকতাবতুল মদিনা। তো এটার মধ্যে অনেক কিছু আছে, আমার গোসে পাককে ঘিরে অনেক কিছু আছে, আল্লাহর বলিদের কারামত নিয়ে অনেক বিষয় উঠে এসেছে। আমি সংক্ষেপে আপনাদেরকে একটু হেডিংগুলো পড়ে শোনাচ্ছি, যে ফয়জানে গৌসে আজম, গৌসে আজমের ব্যাপারে এসেছে, আল্লাহর বলির পরিচয়ের ব্যাপারে এসেছে, তো জিনদের বাদশার ব্যাপারে এসেছে, মুন্নার লাশ নিয়ে এসেছে, সাপের বেশে জিন, গৌসে পাকের কারামত, সৈয়দ বংশীয়দের ফজিলত, গৌসে পাকের বংশ, গৌসে পাকের জ্ঞানময় মর্যাদা, গৌসে পাকের বাণী সমগ্র, আল্লাহওয়ালাদের ক্ষমতা, এ সম্পর্ক এখানে উঠে এসেছে। তো এই কিতাবের সর্বমোট যে পৃষ্ঠা সংখ্যা তা হচ্ছে আমাদের 308, অর্থাৎ 308। আসুন এখান থেকে কিছু আপনাদেরকে শোনানোর জানানোর চেষ্টা করছি। এর শুরুতেই যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে আমার গৌসে আজম রহমাতুল্লাহি তাআলা আলাইহির পরিচিতি সম্পর্কে। গর্বিত মাস রবিউল আখিরে এমনিতে তো অন্যান্য বুজুর্গদের ওরসও আছে, কিন্তু এই মাসটি হুজুর গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে বিশেষভাবে সম্পর্কিত। আর এই মাসের 11 তারিখ হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ওরস শরীফ উদযাপন করা হয়ে থাকে। আমাদের প্রিয় পীর ও মুর্শিদ সৈয়দি হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওলি এবং ওলিদের সর্দার, তার মুবারক নাম আব্দুল কাদের, উপনাম আবু মোহাম্মদ, উপাধি মহিউদ্দিন, মাহবুবে সুবহানি, গৌসে সাকলাইন, গৌসুল আজম, এগুলো ওনার উপাধির মধ্যে সামিল হয়। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি 470 হিজরিতে বাগদাদ শরীফের নিকটস্থ শহর জিলানে রমজানুল মোবারকের প্রথম তারিখে জন্মগ্রহণ করেন। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আব্বাজানের দিক দিয়ে রসুলের নাতি ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহের 11তম নাতি, আর আম্মাজানের দিক দিয়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহের 12তম নাতি। আলামা আলী কারী রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মাজানের দিক থেকে তার বংশধারা এরূপ বর্ণনা করেছেন। গৌসে পাক আলী রহমাকে নিয়ে তো আমার আসলে বলার যোগ্যতাও নেই এবং ওনাকে নিয়ে এই সংক্ষিপ্ত সময়ে কী বা বলবো। তো এই অনুষ্ঠানে আমি এই কিতাবের 81 পৃষ্ঠা থেকে একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাকের বান্দা কি মৃত জীবিত করতে পারে? তো প্রিয় ইসলামী ভাইরা, নিশ্চয়ই জীবন মৃত্যু আল্লাহ পাকের ইচ্ছাধীন, কিন্তু আল্লাহ পাক আপন কোনো বান্দাকে মৃত জীবিত করার শক্তি দান করলে এতে সমস্যার কিছু নেই। এবং আল্লাহ পাকের দানক্রমে কাউকে মৃত জীবিতকারী মেনে নিলে তাতে আমাদের ইমানেও কোনো প্রভাব পড়বে না। যদি শয়তানের কুমন্ত্রণায় পড়ে কেউ এ মন মানসিকতা তৈরি করে থাকে যে আল্লাহ পাক কাউকে মৃতকে জীবিত করার শক্তি দানই করেননি, তবে এ ধারণা নিশ্চয়ই কুরআনে পাকের আদেশের বিপরীত। দেখুন কুরআনে পাকে হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের রোগীদের আরোগ্য দান ও মৃতকে জীবিত করার শক্তির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা হয়েছে। যেমন আল্লাহ পাক কুরআনে পাকে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এর এ বাণী বর্ণনা করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, আমি আরোগ্য দান করি জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে এবং মৃতকে জীবিত করি আল্লাহ পাকের আদেশে। আশা করি শয়তানের প্রদত্ত কুমন্ত্রণা সমূলে উৎপাটন হয়ে গেছে, কেননা মুসলমানদের কোরআনের উপর ইমান রয়েছে এবং তারা কোরআনে করিমের হুকুমের বিপরীত কোনো দলিলকে সমর্থনই করেন না। যা হোক, আল্লাহ পাক তার মকবুল বান্দাদেরকে বিভিন্ন ধরনের ক্ষমতা দ্বারা ধন্য করেছেন এবং আল্লাহ পাকের দান ক্রমে তাদের কাছ থেকে এমন বিষয় প্রকাশ পায় যা মানুষের বিবেক বুদ্ধির অনেক ঊর্ধ্বে হয়ে থাকে। বাস্তবে কি আল্লাহওয়ালাদের অলৌকিক ক্ষমতার সমুন্নতা পৃথিবীবাসীর জ্ঞান বুদ্ধি স্পর্শই করতে পারবে না। তো দর্শক, আমরা শুনেছি যে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক স্পেশাল কিছু ক্ষমতা দিয়ে থাকেন, আর আল্লাহওয়ালারা এগুলো আল্লাহ থেকে এজন্যই পেয়ে থাকেন যে ওনারা দিন রাত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থেকেছেন, ওনারা নিজের জীবনকে, নিজের জাহির ও বাতিনকে আল্লাহ তাআলার প্রেমে মগ্ন করেছেন, আল্লাহ তাআলার কাছে সোপর্দ করে দিয়েছেন। তো এজন্য ওনাদেরকে আল্লাহ পাক নিজের প্রিয় বানিয়ে নেন এবং প্রিয়দেরকে আল্লাহ পাক নিজের স্পেশাল পাওয়ারও দিয়ে থাকেন। তো আপনারা যদি আরও অনেক কিছু জানতে চান, কারামত কী, মোজেজা কী, আল্লাহ ওয়ালাদের ক্ষমতা কী, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনারা এই কিতাব থেকে জানতে পারবেন, ফয়জানের রবিউস সানি। এটি আপনারা হার্ড কপি আকারে আমাদের মাকতাবুতুল মদিনার স্টল থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে www.dawatislami.ai ওয়েবসাইট থেকে আপনারা সফট কপি হাসিল করতে পারবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ওলিদের উপর মহাব্বত রাখার, আল্লাহ তালার ওলিদের উপর সুধারণা রাখার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্টে চলে এসেছি, যার নাম হচ্ছে সফট স্কিল। আজকে আমরা আলোচনা করব হোপ নিয়ে। হোপ, হোপ মানে হচ্ছে আশা, হোপ মানে ভরসা, কোনো কিছুর প্রতি আশা করা। মনে রাখবেন, হোপ কিন্তু সায়েন্সের একটা অংশ, সায়েন্সের একটা সাবজেক্ট কিন্তু হোপ। আর হোপের ডেফিনেশন বিভিন্ন জন বিভিন্ন রকম দিয়ে থাকেন। তো হোপের একটা ডেফিনেশন হচ্ছে দ্য ওয়ে অফ থিঙ্কিং, চিন্তা করার বিভিন্ন ওয়ে, এটা কিন্তু হোপ বলা হয়। আচ্ছা, হোপ দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে, যেমন হোপ তখনই বলা হবে যখন আপনি একটা রাস্তা নির্ধারণ করবেন যে আমাকে এই রাস্তা দিয়ে চলতে হবে, তখন হোপ রাখা যাবে। এরপর আমি যে এই রাস্তা দিয়ে চলছি, যে জিনিসটার জন্য চলছি, এটার জন্য আমার উইল পাওয়ার থাকতে হবে যে আমি এটা অর্জন করব, আমি এটাকে গেইন করব, অ্যাচিভ করব, এই রাস্তা দিয়ে গেলে আমি ওই জিনিসটা পাব, আমার মধ্যে ওই পাওয়ারটা আছে, আমার মধ্যে ওই যোগ্যতাটা আছে। এই দুটো জিনিস যখন থাকবে তখন আপনি কোনো বিষয়েই হোপ রাখতে পারবেন। আপনি কোনো পথ নির্ধারণ করলেন না কিন্তু আপনার চরম ইচ্ছা শক্তি আছে ওই জিনিসটা অর্জন করার, তাহলে আপনি হোপ রাখতে পারবেন না, বা আপনার হোপ রাখাটা বোকামি হবে। বা আপনার উইল পাওয়ার নেই কিন্তু আপনি রাস্তা নির্ধারণ করেছেন, তাহলে কিন্তু সেটাকে হোপ বলা যাবে না। অনেকে আমরা হোপ আর আশা বা উইশ, যেটাকে বলা হয় হোপ আর উইশ, এই দুটাকে এক জিনিস মনে করি। মনে রাখবেন, উইশ তো আলাদা জিনিস সম্পূর্ণ। যেমন আমি উইশ রাখতে পারি, আমি আমার উইশ থাকতে পারে যে আমি যদি মিলিয়নারি হতে পারতাম, আমি যদি গাড়ি বাড়িওয়ালা হতে পারতাম, আমার যদি এটা থাকতো ওটা থাকতো, এরকম অনেক আমরা উইশ করতে পারি। কিন্তু হোপ হচ্ছে যেটা আমি গেইন করতে পারবো, ওইটাই হচ্ছে হোপ। হোপ আর উইশ এক নয়। তো হোপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। বাবা মারা আমাদের উপর হোপ রাখে যে আমি ভালো বড় হয়ে ভালো কিছু হব। টিচাররা আমাদের উপর হোপ রাখে যে আমরা লেখাপড়া করে ভালো কিছু অর্জন করব। এরপর আমাদের ওয়েল উইশাররা আমাদের উপর হোপ রাখে। তো এজন্য মনে রাখবেন যে ওরা হচ্ছে হোপ গিভার, আমরা হচ্ছি হোপ টেকার। তো ওরা যদি আমাদেরকে ভালোভাবে এনকারেজ না করে, তাহলে কিন্তু আমরা কোনো একটা হোপ যেটা আমরা করছি সেটা অর্জন করতে পারবো না। তো এজন্য আমরা হোপ অবশ্যই রাখবো, হোপ অবশ্যই করবো, আশা অবশ্যই করবো, কিন্তু আমাদের লক্ষ্য নির্ধারণ থাকতে হবে, রাস্তা নির্ধারণ থাকতে হবে, সাথে সাথে আমাদের উইল পাওয়ার থাকতে হবে এই জিনিসটা অর্জন করার। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছুর উপর কাদির। তো আমরা যদি কখনো কোনো বিষয়ে ফেল হয়ে যায়, আমরা যদি কোনো একটা জিনিস অ্যাচিভ করতেও না পারি, কখনো যাতে নিরাশ না হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হয়তো বা এটা এখন দেয়নি, পরবর্তীতে দিবে, বা যখন আমার এটা পাওয়ার সময় আসবে তখন অবশ্যই আমি এটা অর্জন করতে পারবো। তো এই জন্য আল্লাহ তাআলার হোপ রাখবেন, হোপ অনুযায়ী কাজও করবেন, যদি না হয় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই হবে, আল্লাহ তাআলা যদি চান তাহলে এই জিনিসটা অবশ্যই সম্পূর্ণ হবে। তো এজন্য আমাদের উচিত যাতে আমরা আল্লাহ পাকের উপর প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ধাপে, প্রত্যেকটি ক্ষণে আমরা যাতে ভরসা করি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আপনারা দেখেছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আজাবাজাল পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, আর মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।